এটি হল অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও, আপনি আশার বাণী শুনছেন। আরও অধিক তথ্য জানার জন্য নির্দ্বিধায় আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হল বাইবেল @ awr.org অথবা যোগ 1224222077 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কল করতে পারেন।
শ্রোতা বন্ধু, অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিওর বাংলা অনুষ্ঠান আশারবাণী শোনার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি নিপা চিশিম
এবং আমি ফিলিপ পান্ডে। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন।
প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ থেকে এই নম্বরে বাংলায় শুভদিন লিখে পাঠিয়ে দিন। নম্বরটি হল +1 747 2525505। মনে রাখবেন, শুভদিন একটি শব্দ।
শ্রোতা বন্ধু, আজকের অনুষ্ঠান যেভাবে সাজানো হয়েছে বলছি, ভারসাম্যপূর্ণ জীবনযাপন, আশার প্রকাশিত বাক্য এবং কয়েকটি গান। প্রথমেই ভারসাম্যপূর্ণ জীবনযাপন বলছেন নিপা পাণ্ডে, তবে তার পূর্বে চলুন একটি গান শোনা যাক। গানটির গীতিকার শার্লি বিশ্বাস, গানটি গেয়েছেন গিলবার্ট সরকার।
নূতন জিরুশালিম দেখো মিনি আসিও, নূতন জিরুশালিম দেখো মিনি আসিও, স্বর্গ হতে আসে দেবী পূর্ণ নগর, নূতন জিরুশালিম দেখো মিনি আসিও, নূতন জিরুশালিম দেখো মিনি আসিও। বিভূষিতা কন্যা দেখো মিনি আসিও, বিভূষিতা কন্যা দেখো মিনি আসিও, পবিত্রতার রত্ন বেশি মিমি আসিও, নূতন জিরুশালিম দেখো মিমি আসিও, নূতন জিরুশালিম দেখো মিমি আসিও। মানুষের সাথে দেখো ঈশ্বরের আবাস, মানুষের সাথে দেখো ঈশ্বরের আবাস, অনন্তকালীন সে শান্তির আবাস, নূতন জিরুশালিম দেখো মিনি আসিও, নূতন জিরুশালিম দেখো মিনি আসিও।
শ্রোতা, ভারসাম্যপূর্ণ জীবনযাপনের স্বাস্থ্যবার্তায় আজকের বিষয় হল মনোভাব নামের উপাদানটি। মনোভাব একটি গুরুত্বপূর্ণ বিষয়। খবরে প্রকাশ পেয়েছে আপনি ঠান্ডার সঙ্গে লড়াই করছেন কিনা, একটি বড় ভুলের পর ঘুরে দাঁড়াচ্ছেন কিনা, বিষণ্ণতাকে প্রহার করছেন কিনা, কিংবা একটি নতুন এবং চ্যালেঞ্জিং কাজের মুখোমুখি হচ্ছেন কিনা। আপনার ধারণার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল মনোভাব। সৃষ্টিকর্তা আমাদের এই বিস্ময়কর মস্তিষ্কগুলোকে সঠিক চিকিৎসা, ব্যবহার এবং ব্যায়ামের মাধ্যমে কার্যকারিতা, ক্ষমতা এবং দৃষ্টিভঙ্গিকে উন্নত করার ক্ষমতা দিয়ে তৈরি করেছেন। মস্তিষ্ক ক্রমাগত যা শেখে, চিন্তা করে, অনুভব করে এবং প্রত্যাশা করে, সে অনুযায়ী নিজেকে নতুন আকার দেয়। স্নায়ুবিজ্ঞানী জন রেটে ব্যাখ্যা করেন, আসলে অভিজ্ঞতা, চিন্তাভাবনা, ক্রিয়া এবং আবেগ আমাদের মস্তিষ্কের গঠন পরিবর্তন করে। তবে তিনি সতর্ক করে বলেন, পরিবর্তনের জন্য প্রায়ই যে অগ্রদূতকে প্রয়োজন তা হল একটি পরিবর্তিত মনোভাব। জীবনের পর্বতমালা বিজয়ের বিষয়টি যখন চলে আসে, তখন মনোভাব বাস্তব ঘটনাবলীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। যখন আমরা একটি খারাপ মনোভাবের গাঁঠ বাঁধি, তখন আমরা হয়তো একটি ছুচোর ডিবিকেও পার হতে প্রচুর শক্তি ব্যয় করতে পারি। অথচ যখন কঠিন বাধার প্রকৃত উচ্চতা পরিমাপের জন্য আমাদের মানসিক মেধার প্রয়োজন হয়, তখন আমরা নিজেদের অপ্রস্তুত দেখি। আমাদের মনোভাব যদি স্থিরকৃত হয়, তাহলে এর ফলাফলও হবে স্থিরকৃত। সামাজিক মনোবিজ্ঞানী ক্যারল ডুয়েক গবেষণা করেছেন, যাকে তিনি নাম দিয়েছেন ছেলে মেয়েদের ও বয়স্কদের মধ্যে স্থিরকৃত বনাম বৃদ্ধির মনোভাব। স্থিরকৃত মনোভাবের মানুষ বিশ্বাস করে যে বুদ্ধিমত্তা, ক্ষমতা, ব্যক্তিত্ব এবং যোগ্যতার মতো বৈশিষ্ট্যগুলো জন্মগত এবং মূলত অপরিবর্তনীয়। তারা বিশ্বাস করে যে উন্নতি করার জন্য কাজ করার প্রয়োজন, এর অর্থ হল সেখানে বুদ্ধি বা ক্ষমতার মৌলিক অভাব রয়েছে। তারা নিজেদেরকে স্মার্ট অথবা নির্বোধ, শক্তিশালী অথবা দুর্বল, বিজয়ী অথবা পরাজিত হিসেবে দেখে থাকে। এই ধরনের নির্ধারিত মনোভাবের শিশুরা কঠিন ধাঁধার পরিবর্তে সহজ ধাঁধা বেছে নেয়, যাতে তারা নিজেদেরকে উপযুক্ত বলে আশ্বস্ত করে। স্মার্ট হওয়ার পরিবর্তে স্মার্ট হওয়ার প্রবল প্রয়োজনের কারণে মনস্থিরকৃত ব্যক্তির চ্যালেঞ্জগুলো এড়ানোর প্রবণতা জাগে। বাধার মুখোমুখি হলে সহজেই হাল ছেড়ে দেয়, প্রচেষ্টাকে নিষ্ফল হিসেবে দেখে, সমালোচনা উপেক্ষা করে এবং অন্য লোকদের সাফল্যকে হুমকি স্বরূপ মনে করে। একজন মনস্থিরকৃত শিক্ষার্থী যে পরীক্ষায় খারাপ ফলাফল পায়, তখন সে আরও কঠিন অধ্যয়ন বা আরও ভালো পরিকল্পনা করার পরিবর্তে নিজেকে নির্বোধ হিসেবে দেখে। এই মনোভাব তাকে তার লক্ষ্যগুলো থেকে হাল ছেড়ে দেওয়ার সম্ভাবনাকে আরও অধিক করে তোলে। বিবাহে স্থিরকৃত মনোভাবের দম্পতিরা বিশ্বাস করে যে প্রেম সকলই জয় করে। একটি ভালো বিবাহিত জীবনের জন্য করণীয় কিছু নেই, এটি মসৃণ পালতোলা নৌযানের মতো চলবে এবং সময়ের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেবে। স্বামী এবং স্ত্রীরা একে অপরের মন পড়তে সক্ষম হবে, আর তাদের খুঁতগুলো হল গভীর সমস্যার লক্ষণ। স্থিরকৃত মনোভাবের লোকদের নেতিবাচক হওয়ার প্রবণতা থাকে, তারা অনেক বেশি উদ্বেগ এবং বিষণ্ণতায় ভোগে, অন্যকে ক্ষমা করার বিষয়টিকে কঠিন বিষয় হিসেবে দেখে থাকে, কারণ তারা নিজেদের উপর খুব কঠোর। সমাজবিজ্ঞানী বেঞ্জামিন বারবার উপসংহারে বলেছিলেন যে আমি বিশ্বকে দুর্বল এবং শক্তিশালী অথবা সাফল্য এবং ব্যর্থতা, কারা কৃতকার্য কিংবা ব্যর্থ এর মধ্যে ভাগ করি না, আমি বিশ্বকে শিক্ষার্থী এবং অশিক্ষার্থী হিসেবে ভাগ করি। স্থিরকৃত মনোভাবের লোকেরা কিছু ক্ষেত্রে স্থিরকৃত নাও হতে পারেন। সুসংবাদ হল যে স্থিরকৃত মনোভাব সংশোধনযোগ্য। শ্রোতা বন্ধু, এতক্ষণ আমি বলছিলাম আমাদের মনোভাব সম্পর্কে কিছু কথা। স্থিরকৃত মনোভাবের লোকদের কি বৈশিষ্ট্য এবং তা সমাধানের কিছু উপায়? আপনার মনোভাব নির্ধারণের উপর আপনার কর্মের ফলাফল নির্ভর করে ইত্যাদি। বৃদ্ধির মানসিকতা ক্রমবর্ধমান ফলাফল আনে। বৃদ্ধির মানসিকতা বিশ্বাস করে যে যদিও মানুষের মৌলিক যোগ্যতা, আগ্রহ এবং মেজাজে ভিন্ন হতে পারে, তবে প্রত্যেকে পরিবর্তন, বিকাশ এবং উন্নতি সাধন করতে পারে। এমনকি তারা যখন ভুল করছে এবং কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করছে, তখনও তাদের প্রসারণ এবং বৃদ্ধির জন্য একটি আবেগ থাকে। বৃদ্ধির মানসিকতার শিশুরা সহজের চেয়ে কঠিন ধাঁধা বেছে নেবে, কারণ তারা চ্যালেঞ্জ উপভোগ করে। বৃদ্ধির মানসিকতার ব্যক্তি স্মার্ট অনুভব নাও করতে পারে, তবে তারা স্মার্ট হতে আগ্রহী। তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে থাকে, তারা বাধার মুখে অটল থাকে। তারা প্রচেষ্টাকে আয়ত্তে আনার পথ হিসেবে দেখে। তারা সমালোচনা থেকে শেখে এবং অন্যদের সাফল্যকে অনুপ্রেরণামূলক মনে করে। বৃদ্ধির মানসিকতার ব্যক্তি ইতিবাচক হতে থাকে। তারা অন্যদের বিশ্বাস করতে সক্ষম। যখন অসুবিধাগুলো তাদের নিচে নামিয়ে দেয়, তখন তারা ফিরে আসতে পারে। তারা অন্যদের প্রতি আরও ক্ষমাশীল হতে থাকে। একজন ক্রমবিকাশমান মানসিকতার শিক্ষার্থী যে পরীক্ষায় খারাপ ফলাফল লাভ করে, সে তার অধ্যয়নের অভ্যাস পুনরায় মূল্যায়ন করবে, একটি অধ্যয়নের দলে যোগ দেবে অথবা প্রয়োজনে ক্লাসটি পুনরায় করবে। সে শিখতে দৃঢ় প্রতিজ্ঞ এবং তাই তার লক্ষ্য থেকে সরে যাওয়ার সম্ভাবনা কম। বিবাহের ক্ষেত্রে বৃদ্ধির মানসিকতা বিশ্বাস করে যে প্রেমের জন্য অনেক বেশি কার্যকরী সাহায্যের প্রয়োজন। সমস্যাগুলো জীবনের একটি অংশ আর সুসম্পর্কের জন্য প্রচেষ্টা এবং রক্ষণাবেক্ষণ জরুরি। দম্পতিরা খুব কমই সব কিছুতে একমত হয় এবং অবশ্যই একে অপরের মন পড়তে পারে না। তারা বিশ্বাস করে যে সম্পর্ক আরও গভীর হবে এবং বৃদ্ধি পাবে ও চ্যালেঞ্জগুলো পূরণ হবে এবং জয়ী হবে। আর তাদের বিশ্বাস ঠিক। প্রিয় বন্ধু, আসুন আমাদের মানসিকতা বদলাই। ভিক্টর ফ্রাঙ্কল ছিলেন একজন ইহুদি মনোরোগ বিশেষজ্ঞ, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আউশবিৎসে বন্দী ছিলেন। তিনি তার পরিবার, কর্মজীবন, স্বাধীনতা এবং স্বাস্থ্য হারিয়েছিলেন। অবশেষে যখন তিনি মুক্তি পান, তিনি লিখেছিলেন, একজন মানুষের কাছ থেকে একটি জিনিস বাদে সব কিছু নেওয়া যেতে পারে, মানুষের স্বাধীনতার সর্বশেষটি, যে কোনো পরিস্থিতিতে নিজের মনোভাব বেছে নেওয়া। চিন্তা করার একটি নতুন উপায় বেছে নেওয়া হল অন্য যে কোনো অভ্যাস পরিবর্তন করার মতো। এতে অনুশীলন, অধ্যবসায় এবং ধৈর্য লাগে। আমরা যা করতে শিখি তা আমরা করে শিখি। অতএব শ্রেষ্ঠত্ব একটি কাজ নয়, এটি একটি অভ্যাস। আপনি কি সমালোচনাকারী, প্রতিবাদকারী অথবা প্রতিরোধকারীদের দীর্ঘ সারি থেকে এসেছেন? উদ্বিগ্ন হবেন না, স্নায়ুবিজ্ঞানী জন রেটে উৎসাহ বাণী দিয়েছেন, আমরা আমাদের জিন বা পরিবেশের কাছে বন্দী নই। দারিদ্র, বিভেদ, মাদক এবং হরমোনের ভারসাম্যহীনতা ও বিষণ্ণতা ব্যর্থতা নির্ধারণ করে দেয় না। আবার সম্পদ, গ্রহণযোগ্যতা, শাকসবজি এবং ব্যায়াম সাফল্যের নিশ্চয়তা দেয় না। জিন মানুষের আচরণের সীমানা নির্ধারণ করে, কিন্তু এই সীমানার মধ্যে অভিজ্ঞতা, ব্যক্তিগত পছন্দ এবং এমনকি সুযোগ দ্বারা নির্ধারিত পরিবর্তনের জন্য অপরিসীম জায়গা রয়েছে। আমাদের সবসময়ই আমাদের মস্তিষ্ক পুনর্গঠন করার ক্ষমতা আছে। প্রথমত, স্থিরকৃত চিন্তাভাবনা চিহ্নিত করতে শিখুন। দ্বিতীয়ত, ত্রুটিপূর্ণ অভ্যন্তরীণ স্বাগত উক্তিগুলো প্রতিস্থাপন করতে নির্ধারণ করুন। তৃতীয়ত, দিক নির্দেশনা এবং শক্তির জন্য পবিত্র কিতাব বা বাইবেল অধ্যয়ন করুন। ঈসা মসীহ বা যীশু বলেছেন, আমার বিষয়ে জানো, জীবনযাপন এবং চিন্তা করার নতুন এবং উন্নত উপায় শেখা সম্ভব। নতুন বিশ্বাস পুরাতনদের পাশাপাশি তাদের জায়গা নেয় এবং সময়ের সঙ্গে অনুশীলনের মাধ্যমে শক্তি অর্জন করে। সুতরাং নতুন মনোভাব অনুশীলন করুন, এটি আপনাকে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার সময় অধিক উন্নতি অর্জন করতে সাহায্য করবে।
শ্রোতা বন্ধু, এতক্ষণ ভারসাম্যপূর্ণ জীবনযাপন শুনছিলেন। প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান শুনে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদের কাছে ইমেল করতে পারেন। ইমেইলে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বলছি, bangladesh@awr.org। আমাদের ওয়েবসাইটেও বিচরণ করতে পারেন। আমাদের ওয়েবসাইট বলছি www.awr.org।
প্রিয় শ্রোতা, এবারে রয়েছে আশার প্রকাশিত বাক্য। বলছেন ফিলিপ পান্ডে।
শ্রোতা বন্ধু, শুরু করছি আশার প্রকাশিত বাক্য। প্রিয় শ্রোতা, ধারাবাহিক এই অনুষ্ঠানে আমরা প্রকাশিত বাক্যের সবচেয়ে বড় বিষয়গুলো নিয়ে আলোচনা শুনে থাকি। আজ আমরা বাইবেলের প্রকাশিত বাক্যে বর্ণিত চূড়ান্ত বা শেষ বিচারের জন্য 2300 সন্ধ্যা ও প্রাতকাল ধার্য সম্পর্কিত বিষয়কর ভাববাণী নিয়ে আলোচনা করব। এই অনুষ্ঠানটি আপনি যেভাবে নিয়মিত শুনে আসছেন তাতে আমি নিশ্চিত আপনি অনেক নূতন নূতন তথ্য এবং অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনা জানতে পারছেন এবং নিজেকে ভিন্নভাবে আবিষ্কার করছেন। আমরা প্রকাশিত বাক্যে বর্ণিত শেষকালের সবচেয়ে বড় বড় বিষয়গুলো সম্পর্কে নিয়মিত শুনে আসছি, আর আপনি নিশ্চয় ইতোমধ্যে জেনেছেন যে প্রকাশিত বাক্য হল পাক কিতাবের একেবারে শেষ পুস্তক, যা পাক রুহুর প্রেরণায় ঈসা মসির একজন প্রিয় সাহাবি বা শিষ্য জোহন লিখেছেন। প্রিয় শ্রোতা, আজ আমরা প্রকাশিত বাক্যের শেষ বা চূড়ান্ত বিচারের জন্য 2300 সন্ধ্যা ও প্রাতকাল ধার্য সম্পর্কিত ভাববাণী নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা দূতত্রয়ের বার্তা সম্পর্কে আলোচনা শুনেছি, যা খ্রিস্টের দ্বিতীয় আগমনের ঠিক পূর্ব মুহূর্তে পৃথিবীতে ঘোষণা করা হবে। এই বার্তাগুলোর মধ্যে প্রথম বার্তাটি প্রকাশিত বাক্য 14 অধ্যায় 6-7 পদে দেওয়া আছে। প্রিয় শ্রোতা, সেখানে লক্ষ্য করুন, প্রথম দূতের বার্তায় শেষ বিচারের কথা বলা হয়েছে। চলুন পাঠ করে দেখি সেখানে কি লেখা আছে। প্রকাশিত বাক্য 14 অধ্যায় 7 পদ বলে, ঈশ্বরকে ভয় করো ও তাঁহাকে গৌরব প্রদান করো, কেননা তাঁহার বিচার সময় উপস্থিত। আমরা পাঠ করে জেনেছি যে ঈশ্বরকে ভয় করা মানে ঈশ্বরের বাধ্য থাকা বা ঈশ্বরকে শ্রদ্ধা ভক্তি করা এবং তাঁকে গৌরব প্রদান করা। আমরা আমাদের জীবনযাত্রার মাধ্যমে তাঁকে গৌরব প্রদান করি। এখানেই পবিত্র হওয়ার জন্য একটি আহ্বান রয়েছে। এখানেই ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা এবং বাধ্য হওয়ার জন্য একটি আহ্বান রয়েছে। আর পবিত্র বাইবেল বলে তাঁহার বিচার সময়, এবং তার পরের শব্দটি লক্ষ্য করুন, সেখানে বলা হয়েছে উপস্থিত। সুতরাং এখানে বাইবেল বলে না যে ঈশ্বরের বিচার সময় উপস্থিত হবে, তবে খ্রিস্টের দ্বিতীয় আগমনকে প্রাধান্য দিয়েই বাইবেল বলছে তাঁহার বিচার সময় উপস্থিত। ঘড়িতে সেই সময়টি এসেছে। এই পৃথিবী যিশুর দ্বিতীয় আগমনের ঠিক পূর্বে একটি তাৎপর্যপূর্ণ সময়ের মধ্যে প্রবেশ করেছে। প্রকাশিত বাক্যের শেষ বিচার সম্পর্কে বাইবেল আর কি বলে? দানিয়েল ও প্রকাশিত বাক্য পুস্তক দুটি ইতিহাসের সময়রেখা সম্পর্কে বিস্তারিত বর্ণনা অবিশ্বাস্যভাবে একে অপরের সঙ্গে সহভাগ করে মিলেমিশে একাকার হয়ে আছে। পুস্তক দুটি যিশুর প্রথম আগমন সম্পর্কিত ঘটনাগুলো প্রকাশ করে এবং তার দ্বিতীয় আগমনের সময় কি ঘটবে তাও বর্ণনা করে। উভয় পুস্তক শেষ বিচার সম্পর্কে আমাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। বাইবেলে কি শেষ বিচারের মূল সুর রয়েছে? এটি অধ্যয়ন করা কি আমাদের জন্য মঙ্গলজনক? উত্তর খোঁজার পূর্বে আসুন আমরা এই অনুষ্ঠানের জন্য আমাদের মূল সুরটি আবার স্মরণ করি। আমাদের মূল সুরটি হল, এটি যদি পবিত্র বাইবেলে লেখা থাকে তবে আমি এটি বিশ্বাস করি। এটি যদি পবিত্র বাইবেলের সঙ্গে অসম্মতি প্রকাশ করে তবে এটি আমার জন্য নয়। শেষ বিচার সম্পর্কে প্রকাশিত বাক্য বিস্তারিত বর্ণনা করে, আর দানিয়েল পুস্তক ভবিষ্যৎবাণী করে বলে দেয় তা কখন ও কোথায় ঘটবে। শেষ বিচারের উদ্দেশ্যে এবং সুযোগ সম্পর্কে প্রকাশিত বাক্য আমাদের কাছে অনেক প্রকারের বিস্তারিত বর্ণনা দিয়ে থাকে। এটি আমাদের বলে দেয় যে শেষ বিচারে যিশুর দ্বিতীয় আগমনের সময়ে প্রত্যেকের জন্য কি পুরস্কার দেওয়া হবে। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 12 পদ বলে, আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। মথি ১৬ অধ্যায় ২৭ পদে এই বিষয়টি প্রভু তার নিজ শিষ্যদের স্পষ্ট করে বুঝিয়ে দেন। সেখানে তিনি বলেছেন, কেননা মনুষ্যপুত্র আপন দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন, আর তখন প্রত্যেক ব্যক্তিকে তাহার ক্রিয়া অনুসারে প্রতিফল দিবেন। প্রকাশিত বাক্য বিশুদ্ধায় ১২ পদ বলে, আর আমি দেখিলাম ক্ষুদ্র ও মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে। পরে কয়েকখানি পুস্তক খোলা হইল এবং আর একখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা হইল, এবং মৃতেরা পুস্তকসমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্য অনুসারে বিচারিত হইল। প্রিয় বন্ধু, এখানে কিছু বিষয় সম্পর্কে বলা হয়েছে। বাইবেল যাকে বলছে পুস্তক, আর ওই সমস্ত পুস্তক গোটা মহাবিশ্বের সম্মুখে খোলা হল। খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় ওই সমস্ত পুস্তকে লিখিত তথ্য অনুসারে ঈশ্বর প্রত্যেক ব্যক্তিকে পুরস্কার প্রদান করেন। লোকেরা তাদের পাপ অস্বীকার করে ক্ষমা চাওয়ার কারণে এবং সেই অনুসারে পুস্তকে তাদের নামের সঙ্গে খ্রিস্টের ধার্মিকতা লিখিতে অনুমতি দেওয়ার কারণে, অথবা তারা যদি ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং যিশুর সাধা প্রায়শ্চিত্ত গ্রহণ করতে অস্বীকার করে, সেই অনুসারে তারা প্রত্যেকে বিচারিত হবে। যারা গ্রহণ করতে অস্বীকার করেছে, ওই পুস্তকে লিখিত তাদের সমস্ত পাপ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তবে নর ও নারীরা যা করেছে সেদিকে তাকিয়েই শুধু বিচার হবে না, এটি হল তাঁর বিচার সময়, অর্থাৎ এটি হল ঈশ্বরের বিচার। এই সময় ঈশ্বর নিজেই তাঁর নিজের বিষয়গুলো বিচার করেন। সহস্রাব্দ পূর্বে স্বর্গে দূতেরা লুসিফার দ্বারা পরিচালিত হয়ে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে। এই সমস্ত দূতদের ঈশ্বর তাদের স্বাধীন মনোনয়নের উপরে ছেড়ে দিয়েছিলেন। তারা ঈশ্বরের ক্ষমতা ও তার প্রশাসনের উপরে প্রশ্ন তুলেছিল এবং তাকে চ্যালেঞ্জ জানিয়েছিল। লুসিফার বলেছিল, ঈশ্বর ন্যায্য নন, ঈশ্বর ন্যায় বিচারক নন, ঈশ্বর একজন হিংসাপরায়ণ অত্যাচারী, তিনি একজন ক্রোধকারী বিচারক। স্বর্গের বিদ্রোহটি সমগ্র মহাবিশ্বকে ঈশ্বরের চরিত্র, তার ন্যায্যতা এবং তার সততা সম্পর্কিত একটি প্রশ্নের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। সুতরাং প্রকাশিত বাক্য যে বিচারের কথা বর্ণনা করছে, এই বিচারের কারণ এই নয় যে ঈশ্বর জানেন না কে পরিত্রাণ পেয়েছে অথবা কে পরিত্রাণ পায়নি। ঈশ্বর এতই ন্যায্য ও ন্যায়পরায়ণ বিচারক যে তিনি প্রতিটি মানুষের জীবনের তথ্য বিবরণী গোটা মহাবিশ্বের সম্মুখে উন্মুক্ত করেন, যাতে সকলে দেখতে পায় যে যারা পরিত্রাণ পায়নি তারা তাদের নিজ নিজ সিদ্ধান্ত আর মনোনয়নের কারণে পরিত্রাণ পায়নি। তারা এই কারণে হারিয়ে যায়নি বা তারা পরিত্রাণ পায়নি যে কিছু কিছু লোকদের পরিত্রাণ করতে এবং অন্যদের ধ্বংস করতে ঈশ্বর স্বেচ্ছাচারীভাবে তাদের মনোনয়ন করেছেন। না, তিনি তা করেননি। প্রকাশিত বাক্যের প্রধান বিষয় হল খ্রিস্ট ও শয়তানের মধ্যে, ভালো এবং মন্দের মধ্যে একটি সংঘর্ষ। শেষ বিচার এই সংঘর্ষের সমাধান করে, এই বিচার সত্য প্রকাশ করে, আর এতে শয়তান একজন মিথ্যাবাদী হিসেবে সকলের কাছে প্রকাশিত হয়, কারণ এই বিচারে প্রকাশ করে যে ঈশ্বর যা কিছু করেছেন সব কিছু করেছেন শুধু রক্ষা করার জন্য বা পরিত্রাণ করার জন্য, কিন্তু শয়তান যা কিছু করেছে তা শুধু ধ্বংসের জন্য করেছে। যারা হারিয়ে গেছে তারা এই কারণে হারিয়ে যায়নি যে ঈশ্বর তাদের দিকে আঙ্গুল তুলে বলছেন তুমি হারিয়ে গেছ। তারা হারিয়ে গেছে তাদের সিদ্ধান্ত আর মনোনয়নের কারণে। তারা হারিয়ে গেছে কারণ তারা ঈশ্বরের অনুগ্রহকে প্রত্যাখ্যান করেছে। প্রকাশিত বাক্য ঈশ্বরের বিচার কার্য সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে। তথাপি আমরা প্রশ্ন করি, এই বিচার কাজ কোথায় বসে করা হবে? পৃথিবীতে, পৃথিবীর আদালতের কোনো কক্ষে, নাকি এই কাজটি স্বয়ংক্রিয়ভাবে স্বর্গে সম্পন্ন হবে? প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা প্রকাশিত বাক্যের ভাববাণী এবং দানিয়েল পুস্তকে লিখিত 2300 সন্ধ্যা ও প্রাতঃকাল সম্পর্কিত চূড়ান্ত বিচার সম্পর্কে আলোচনা শুনছিলাম। আজ আমরা জেনেছি যে মহান সৃষ্টিকর্তা ঈশ্বর জীবন পুস্তকে লিখিত আমাদের কর্ম অনুসারে বিচার করবেন। আপনি খ্রিস্ট কর্তৃক সাধা পরিত্রাণের আমন্ত্রণ গ্রহণ করছেন নাকি করেননি, সেই অনুসারে আমাদের বিচার করবেন। আগামী অনুষ্ঠানে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানব। সুতরাং আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে থাকুন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আশার বাণী শুনছিলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজ আমরা বিদায় নিচ্ছি। তবে যাবার পূর্বে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বলছি। আশার বাণী, টিপিও বক্স নম্বর 80, ঢাকা 1000, বাংলাদেশ। আমি আবার বলছি, আশার বাণী, টিপিও বক্স নম্বর 80, ঢাকা 1000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। দিনের প্রতিটি মুহূর্ত মহান সৃষ্টিকর্তা আপনার সঙ্গে সঙ্গে থাকুন। আমেন।
আপন হাতে মুছিয়ে দেবেন প্রজার চোখের জল, আপন হাতে মুছিয়ে দেবেন প্রজার চোখের জল। ঈশো পবিত্রতায় পিতা মোদের দেবেন বল, নূতন জীবনশালীন দেখো মেনে আসে ওই, নূতন জীবনশালীন দেখো মেনে আসে ওই। শোক ব্যথা আত্মনাদার সেথায় রবে রাম, শোক ব্যথা আত্মনাদার সেথায় রবে রাম। প্রথম বিষয় লুপ্ত হবে বুঝবে যাত না, নূতন জীবন শালীন দেখো মেনে আসে ওই, নূতন জীবন শালীন দেখো মেনে আসে ওই। স্বর্গ হতে আসে দেবী পূর্ণ নগর ওই, নূতন জীবন শালীন দেখো মেনে আসে ওই, নূতন জীবন শালীন দেখো মেনে আসে ওই, নূতন জীবন শালীন দেখো মেনে আসে।
এটি হলো অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও, আপনি আশার বাণী শুনছেন। আরও অধিক তথ্য জানার জন্য নির্দ্বিধায় আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হল bible@awr.org অথবা +1224222077 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কল করতে পারেন।